الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله দূরের ও কাছের দেশের ও প্রবাসের ইসলাম ভাইরা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ধারাবাহিক অনুষ্ঠান আম্বিয়া ইকরাম আলাইহিমুসসালাতুসসালামের পবিত্র স্ত্রীগণ এই অনুষ্ঠান নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা দেখার প্রস্তুতি গ্রহণ করি। নবিয়ে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি দুরুদে পাক পড়ার অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে। মুসলিম শরীফের হাদিসে পাক হজরতে সৈয়দনা আবদুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে এরূপ ইরশাদ করতে শুনেছেন যে যখন তোমরা মুয়াজ্জিনকে আজান দিতে শুনো তখন অনুরূপ বলো যেমনটি সে বলে, এরপর আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করো। নিঃসন্দেহে যে আমার উপর একবার দুরুদ শরীফ পাঠ করে আল্লাহ পাক তার উপর দশ বার রহমত অবতীর্ণ করেন। এরপর আল্লাহ পাকের নিকট আমার জন্য ওসিলা চাও। ওসিলা জান্নাতের একটি জায়গা যা আল্লাহর বান্দার মধ্যে একজনই তার উপযুক্ত। আমি আশা করি সে ব্যক্তি আমি। যে আমার জন্য ওসিলা চায় আমার উপর তার জন্য শাফাআত আবশ্যক। শাফাআত করে হশর মে জো রাজা কি সেবা তেরে কিসকো ইয়ে কুদরত মিলি হ্যায়। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি দুরুদ ও সালাম পাঠ করা আল্লাহ পাকের দরবারে কিরূপ প্রিয় এবং দুরুদ ও সালাম পাঠকারীর জন্য কি পরিমাণ কল্যাণ ও বরকত লাভের মাধ্যম, যে নবিয়ে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি যে কেউ একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার প্রতি দশ বার রহমত অবতীর্ণ করেন। তাছাড়া এই হাদিস শরীফ থেকে এটাও জানা গেল যে আজানের পর দুরূদ শরীফ পাঠ করা শুধু জায়েজ নয় বরং সওয়াবের মাধ্যমও। সুবহানাল্লাহ। হুকমে হক হে পড়ো দুরুদ শরীফ ছোড়ো মত গাফিলো দুরুদ শরীফ পড় কে এক বার পাও দস রহমত খুব সওদা হে লো দুরুদ শরীফ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আম্বিয়া ইকরাম আলাইহিমুসসালাতু ওয়াসসালাম এর পবিত্র স্ত্রীগণ এই অনুষ্ঠানে আমরা ওই সকল আম্বিয়া ইকরাম আলাইহিমুসসালাতু ওয়াসসালাম এর স্ত্রীর জীবনী নিয়ে আলোচনা করছি যারা ইমান সহকারে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সেই ধারাবাহিকতায় আমাদের নবিয়ে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর পবিত্র স্ত্রীগণের জীবনী আলোচনা হচ্ছে আজকেও ইনশাআল্লাহুল করিম। নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন সহধর্মিনী এর জীবনী নিয়ে ইনশাআল্লাহুল করিম আজকে আলোচনা হবে। শুরু থেকে এই দুনিয়ার আবহাওয়ায় কিছু মনীষী এমনও ছিলেন যাদের ইলিম ও আমলের নূর এবং জহদ ও ইবাদতের সুবাসে যুগ শতাব্দী কাল পর্যন্ত আলোকিত ও সুবাসিত হতো। হেদায়তের বাগানে এমনই সুবাস ছড়ানো কলি সমূহের মধ্যে ফুটন্ত কলি আমিরুল মোমিনীন খলিফাতুল মুসলিমিন হযরত সৈয়দেনা উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কন্যা হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ পাক তাকে অনেক ফজিলত ও উৎকর্ষতা দান করেছেন। আসুন তার পবিত্র জীবনের কিছু অনন্য দিকের ব্যাপারে আমরা আলোচনা শুনব এবং জীবনের ওই সুন্দর মদনী ফুলসমূহ দ্বারা নিজের মস্তিষ্ককে সুবাসিত করব ইনশাআল্লাহুল করিম। যখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জাজিরাতুল আরবের পবিত্র ভূমি থেকে শিরিক ও কুফরের নাপাকি দূর করতে এবং সারা পৃথিবীতে ইসলামের সুবাস ছড়ানোর জন্য নবুয়ত ও রিসালাতের ঘোষণা করলেন। তখন লোকদেরকে জাহিলিয়াতের বাতিল উপাস্যদের উপাসনা বর্জন করতে এবং এক প্রকৃত আল্লাহর ইবাদত করতে দাওয়াত দিলেন। তখন শিরিক ও কুফরের পরিবেশে লালিত হওয়া ওই সকল বাতিল উপাস্যদের পূজারীরা সত্যের আহ্বানে লাব্বায়েক না বলে উল্টো তার প্রচার প্রসারের রাস্তায় প্রতিবন্ধকতা শুরু করে দিল। অত্যাচারীরা প্রত্যেক ওই ব্যক্তিকে হয়রানি করা শুরু করত যারা ইসলাম গ্রহণ করে নিত। ওই সময় কিছু লোক এমনও ছিল, যদি তারা ইসলাম গ্রহণ করে নিত তবে কাফিরদের অন্তরে ইসলামের ভীতি ও সম্মান বসে যেত। এই ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশেষ দৃষ্টি হযরত ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপর পড়ল। আর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দরবারে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণের জন্য দোয়া করতে গিয়ে আরজ করলেন, হে আল্লাহ, এই দুই ব্যক্তি আবু জেহেল এবং ওমর মধ্যে তোমার যাকে প্রিয় হয় তার মাধ্যমে ইসলামের বিজয় দান করো। আল্লাহ পাক তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল করলেন এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলাম গ্রহণের তৌফিক দান করলেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রকাশের ষষ্ঠ বছরে ইমান গ্রহণের সৌভাগ্য অর্জন করলেন। অথচ তখনও হযরতে সাইয়্যেদেনা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন তিন দিন হয়েছে মাত্র। হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার কারণে মুসলমানদের মাঝে খুশির জোয়ার এসে গেল, তাদের উৎসাহ আরও বেড়ে গেল। এর প্রেক্ষিতে আল্লাহ পাক এই আয়াতে মোবারকা অবতীর্ণ করলেন। পারাদশ সূরা আনফাল আয়াত নম্বর 64 মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মানিত্তাবা'আকা মিনাল মুকমিনিন, কানজুল ইমানের অনুবাদ। হে অদৃশ্যের সংবাদদাতা নবী, আল্লাহ আপনার জন্য যথেষ্ট এবং এই যত সংখ্যক মুসলমান আপনার অনুসারী হয়েছে তার মাধ্যমে আল্লাহ পাক ইসলামের বিজয় ও সাহায্য দান করেছেন। অতপর এই আলোচনা করতে গিয়ে হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন থেকে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন তখন থেকে আমরা সব সময় বিজয়ী থাকতাম। আমিরুল মুমিনিন হযরত সাইয়্যেদেনা উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণের পর তার প্রচেষ্টায় তার ঘরের সদস্যরাও ইসলাম গ্রহণ করেন, আর এভাবেই এই পবিত্র ও বরকতময় পরিবার ইসলামের পতাকা তোলে এসে এর ছায়ায় জীবন অতিবাহিত করতে থাকেন এবং এর পাশাপাশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইলমি ও রুহানি প্রভাবে সিক্ত হতে লাগলেন। তখন হযরতে সাইয়্যেদাতুনা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বয়স আনুমানিক 10 বছর হয়েছে, কেননা এক বর্ণনা অনুযায়ী তার জন্ম রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের নবুয়ত ঘোষণার 5 বছর পূর্বে হয়েছিল। হযরত সাইয়্যেদাতুনা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সম্মানিত পিতা হযরত উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘরে লালিত পালিত হতে থাকেন। এমনকি যখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রাপ্তবয়স্ক হলেন তখন আস-সাবিকুন আল আউয়ালুন এর মধ্য থেকে একজন জলিলুল কদর সাহাবিয়ে রাসূল হযরতে সাইয়্যেদেনা খুনাইস বিন হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হযরতে আব্দুল্লাহ বিন হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভাই এবং বদর যুদ্ধের মুজাহিদও ছিলেন, তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কাফিরদের অত্যাচার ও নিপীড়নে অতিষ্ঠ হয়ে মক্কায় মুকাররমা এর মজলুম মুসলমানরা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতিক্রমে মদিনায়ে মুনাওয়ারা এর দিকে হিজরত করলেন তখন হজরতে সৈয়দতনা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও তার স্বামী হজরতে সৈয়দনা খুনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে হিজরত করেন এবং খুব সুখ স্বাচ্ছন্দ্যে জীবন অতিবাহিত করতে থাকেন। কিছুদিন পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় তশরিফ নিয়ে আসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের আলোয় পুরো মদিনাতুল মুনাওয়ারা আলোকিত হয়ে গেল, ঘরে ঘরে আনন্দ ছড়িয়ে পড়ল এবং পুরো মদিনায় ঈদের মতো পরিবেশ তৈরি হয়ে গেল। কাফেররা যাদের মুসলমানদের খুব স্বাচ্ছন্দ্যময় জীবন অতিবাহিত করাটা চক্ষুশূল ছিল, মুসলমানরা মদিনা শরীফে হিজরত করার পরেও অত্যাচার নিপীড়ন করা থেকে বিরত হয়নি, সবসময় মুসলমানদের ধর্মীয় গুরু দায়িত্ব পালনে বাধা প্রদান করত এবং ইসলাম ধর্মকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলার অপচেষ্টা করত। শুধু তাই নয়, স্বয়ং আশেপাশের অন্যান্য গোত্রদেরকেও মুসলমানদের বিরুদ্ধে প্ররোচিত করত, যার ফলশ্রুতিতে কাফির ও মুসলমানদের মাঝে সংঘাত বেড়েই চলল এবং অবস্থা প্রকট থেকে প্রকটতর হতে লাগলো। অবশেষে এই প্রকটতায় হিজরতের দ্বিতীয় বছর একটি বড় যুদ্ধের আকার ধারণ করল। অতঃপর মদিনায় মুনাওয়ারা থেকে প্রায় 80 মাইল দূরে বদর নামক জায়গায় সে মহান যুদ্ধ সংগঠিত হয়, যে যুদ্ধে কুরাইশ কাফির ও মুসলমানদের মাঝে মারাত্মক রক্তক্ষয়ী যুদ্ধ সংগঠিত হয় এবং মুসলমানদের সেই বিশাল বিজয় অর্জিত হয় যার পর ইসলামের সম্মান ও সমৃদ্ধির পতাকা এতটাই উচ্চ হয়ে গেল যে কুরাইশ কাফিরদের সম্মান মর্যাদা মাটির সাথে মিশে গেল। আল্লাহ পাক বদর যুদ্ধের দিনের নাম ইয়ামুল ফুরকান রেখেছেন। বদরের যুদ্ধে সর্বমোট 14 জন মুসলমান শাহাদাত বরণ করেন, যাদের মধ্যে 6 জন মহাজির এবং 8 জন আনসার সাহাবা ছিলেন। বদরে অভিজ্ঞ অশ্বারোহীদের মধ্যে একজন হযরতে সাইয়েদনা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর স্বামী হযরতে সাইয়েদনা খুনাইস বিন হুজাইফা সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। বদরের যুদ্ধের পর মদিনা শরীফে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন। পক্ষান্তরে এক বর্ণনা অনুযায়ী তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপর উহুদের যুদ্ধেও শরীক ছিলেন এবং আহত হলেন। অতঃপর সেই আহত হওয়ার কারণে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন। এখন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বিধবা হয়ে গেলেন, তখন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মেয়ের বিবাহের জন্য চিন্তিত হলেন। তিনি এই বিয়ের প্রস্তাব নিয়ে উসমানে গনী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। উসমানে গনী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে আমি আমার ব্যাপারে চিন্তা করে আপনাকে জানাব। এরপরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাওয়া হলো, তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো জবাব দিলেন না, তিনি চুপ রইলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উত্তর দেননি, তখন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয়ের পক্ষ থেকে জবাব না আসার কারণে তিনি ব্যথিত হলেন এবং এই বিষয়টি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দরবারে গিয়ে তিনি আরজ করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে হাফসা রয়েছে, তার বিবাহ আমি করাতে চাই। উভয়জনের কাছে গেলাম কিন্তু তারা উত্তর দেয়নি। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সান্ত্বনাও দিলেন এবং উৎসাহ প্রদান করতে গিয়ে তিনি ইরশাদ করলেন, হাফসাকে সেই বিবাহ করবে যে উসমানের চেয়ে উত্তম, আর উসমান তাকে বিবাহ করবে যে হাফসা থেকে উত্তম। সুবহানাল্লাহ। এই ঘটনাটির সবে মাত্র কিছুদিন অতিবাহিত হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নিকট বিবাহের প্রস্তাব দিলেন এবং ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। বিবাহের পর যখন সাইয়েদনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাক্ষাৎ হলো, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, যখন আপনি আমাকে হাফসার ব্যাপারে কথা বলেছিলেন আর আমি কোনো উত্তর দেইনি, এতে সম্ভবত আপনি আমার উপর রাগ করেছেন। প্রকৃতপক্ষে আমি এটা জানতাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত হাফসার কথা বলেছিলেন, আর আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোপন বিষয়ও প্রকাশ করতে পারছিলাম না। যদি তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বিবাহ না করতেন, তবে আমি অবশ্যই তাকে বিবাহ করে নিতাম। তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর বিবাহে আবদ্ধ হয়ে হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিনের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা কিয়ামত পর্যন্ত আগত মুমিনদের মা হয়ে গেলেন। আর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর বিবাহে আবদ্ধ হয়ে হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মধ্যে কি কি বৈশিষ্ট্য আসলো, তার মধ্যে কি কি গুণাবলী আসলো, ইনশাআল্লাহুল করিম আমরা শুনব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর জীবন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে খুব সুন্দরভাবে অতিবাহিত হচ্ছিল। সকল পবিত্র বিবিদের মতো তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহাও রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি পাওয়ার কোনো কমতি রাখেননি এবং রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইলমি ও রুহানি ফয়জে ফয়েজ প্রাপ্ত হয়ে আল্লাহ পাকের ইবাদতে খুব চেষ্টা করতেন। দিনে রোজা রাখতেন, রাতে জাগ্রত থেকে ইবাদতে অতিবাহিত করতেন। আল্লাহ পাকের দরবারে এই আমল এত পরিমাণ কবুল হয়েছিল যে একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুল মুমিনিন হযরতে সাইয়্যাদাতুনা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তালাক দেওয়ার জন্য ইচ্ছা পোষণ করলেন। তখন হযরতে জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসাল্লাম উপস্থিত হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তালাক দিবেন না, কেননা সে রোজাদার ও রাত্রি জাগরণকারী এবং জান্নাতে আপনার স্ত্রী। সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ যিনি দুনিয়াতে আপনার স্ত্রী সে জান্নাতেও আপনার স্ত্রী, তাকে তালাক দিবেন না, কেননা তিনি দিনে রোজা রাখেন, রাত জেগে ইবাদত করেন। সুবহানাল্লাহ, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সংস্পর্শের বরকত দেখুন, যে উম্মুল মুমিনিন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিনে রোজা রাখতেন, রাত জেগে ইবাদত করতেন, আর তার আমলকে আল্লাহ তাআলা এতই পছন্দ করলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার আমল সম্পর্কে জানানো হলো। উম্মুল মুমিনিন হযরত সাইয়্যাদাতুনা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুবই সাহসী ও দানশীল নারী ছিলেন, সাহসীও ছিলেন, দানশীল নারীও ছিলেন। সত্যবাদিতা, উপস্থিত জ্ঞান এবং তীক্ষ্ণ বুদ্ধিতে তার পিতার স্বভাব পেয়েছেন। অধিকাংশ সময় রোজা রাখতেন এবং কোরআনুল মজিদ তিলাওয়াত ও অন্যান্য ইবাদতে ব্যস্ত থাকতেন। তার মেজাজ কিছুটা কঠোর ছিল, এই কারণে হযরত ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় এই চিন্তায় থাকতেন যে কখনো যেন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মনে কষ্ট না দিয়ে দেয়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে কষ্ট না পান। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বারংবার বলতেন যে হে হাফসা, তোমার যেই জিনিসের প্রয়োজন হয় আমার থেকে চাইবে, সাবধান, কখনো রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর থেকে চাইবে না, আর না কখনো রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে কষ্ট দিবে। যদি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার উপর অসন্তুষ্ট হয়ে যান, তবে তুমি আল্লাহ পাকের গজবে গ্রেফতার হয়ে যাবে। কেমনভাবে নিজের মেয়েকে উপদেশ দিতেন! এখানে ওই সকল পিতারা যারা, যাদের মেয়ে রয়েছে, মেয়ে বিবাহিত রয়েছে, এই সুন্নাতে ফারুকের উপর যদি আমল করেন, নিজের মেয়েকে বোঝানোর যদি চেষ্টা করেন, অনেক স্ত্রী এমন আছে যারা স্বামীর উপর চড়াও করে বসে, স্বামীকে বিভিন্নভাবে আঘাত দিতে থাকে, মৌখিকভাবে, শারীরিকভাবে। তো একজন পিতা, অভিভাবক হিসেবে আপনার দায়িত্ব, আপনার কর্তব্য হচ্ছে মেয়েকে বোঝানো, কিন্তু দেখা যায় একদিকে মেয়ের দোষ থাকে, সে নিজের স্বামীর উপর চড়াও করছে, স্বামীর উপর অত্যাচার করছে, অন্যদিকে বাবা মেয়ের সাপোর্ট নিয়ে সে নিজের জামাইয়ের উপর চড়াও করে বসে, অথচ তার দায়িত্ব কর্তব্য ছিল মেয়েকে বোঝানো যে তোমার এই বিষয়টি ঠিক নয়, এটি ইসলাম পরিপন্থী, শরীয়তের পরিপন্থী, আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি হচ্ছে, স্বামীর অধিকার তাকে বোঝানো, স্বামীর খেদমতের প্রতি তাকে উৎসাহিত করা। কিন্তু আমাদের সমাজের মধ্যে দেখা যায় এই সকল বিষয়ে অভিভাবক যারা, তারা জানেও না, আর জানলেও না জানার ভান করে, এবং ওই সকল বিষয়ের দিকে তারা ধাবিত হয়ে যায়। যদি মেয়ে কেঁদে কেঁদে কোনো অভিযোগ করে, সেটাই আমরা বিশ্বাস করিনি, আমরা যাচাই করি না যে আসল ঘটনা কি, যে না আমার মেয়ের পক্ষ থেকে এই বিষয়টি হচ্ছে না আমার জামাইয়ের পক্ষ থেকে। আর দেখা যায় অভিভাবকদের এই অসাবধানতা এবং গাফলতি এবং এই সকল বিষয়ে নর্মাল নেওয়ার কারণে মেয়ের সংসার ভেঙে যায়, তালাকপ্রাপ্ত হয়ে যায় মেয়েরা। তো একজন অভিভাবক হিসাবে, পিতা হিসাবে দায়িত্ব হচ্ছে নিজের মেয়েকে বুঝিয়ে তার সংসারকে টিকিয়ে রাখা। মনে রাখবেন, রাগে কোনো দিন সিদ্ধান্ত নিতে নেই। অনেক সময় আমরা রাগের সিদ্ধান্ত নিয়ে নিই, আর যখন সিদ্ধান্ত আমাদের আওতার বাইরে যখন চলে যায়, তখন আমরা মাথায় হাত দিয়ে কান্নাকাটি করি। এরূপ করা উচিত নয়। তো হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্মান, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনতুষ্টি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জনের ব্যাপারে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মেয়েকে বোঝাতেন। হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কিছু জীবনের অনন্য দিক হচ্ছে, হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা না রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তম স্ত্রী এবং উম্মুল মুমিনিন, সকল মুমিনদের আম্মাজান। তিনি রাদিয়াল্লাহু তাআলা না ওই পবিত্র ছয়জন বিবিদের অন্তর্ভুক্ত যাদের সম্পর্ক কুরাইশ গোত্রের সাথে ছিল। তিনি রাদিয়াল্লাহু তাআলা না দ্বিতীয় খলিফা হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কন্যা। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা আস-সাবিকুন আল আউয়ালুন সাহাবায়ে কেরামের অন্তর্ভুক্ত। তার মাঝে আরেকটি বৈশিষ্ট্য ছিল, তিনি হচ্ছেন হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক বড় ইবাদত পরায়ণ হওয়ার পাশাপাশি ফিক ও হাদিসেও তার অনন্য অবস্থান ছিল। প্রচলিত ও প্রসিদ্ধ কিতাব সমূহে তার বর্ণিত হাদিসের সংখ্যা হল 60টি, তন্মধ্যে 4টি মুত্তাফাক আলাইহ অর্থাৎ বুখারি ও মুসলিম উভয়ের মধ্যে রয়েছে, আর একক মুসলিমে আছে 6টি এবং 50টি হাদিসে পাক অন্যান্য হাদিসের কিতাবে বর্ণিত রয়েছে। ইলমে হাদিসে অনেক সাহাবি ও তাবাই তার ছাত্রের তালিকায় দেখা যায়, যাদের মধ্যে স্বয়ং তার ভাই হযরতে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা অনেক প্রসিদ্ধ। তো তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা মহাদ্দিসাও ছিলেন, হাদিসও জানতেন, এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলা অসাধারণ জ্ঞানও তাকে দান করেছিলেন। পৃথিবীকে আপন ইলিমের ফয়জ দ্বারা ধন্য করে অবশেষে শাবানুল মুআজ্জম 45 হিজরিতে মদিনায় মুনাওয়ারায় তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন। ওই সময় হযরতে সাইয়েদেনা আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহের শাসনের যুগ ছিল এবং মারওয়ান বিন হেকেম মদিনার হাকিম ছিলেন। তিনি তার জানাজা নামাজ পড়ান এবং কিছু দূর পর্যন্ত জানাজা কাঁধে নেন। অতঃপর হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর পর্যন্ত কাঁধে নিয়ে চলতে থাকেন। তার দুই ভাই হযরত আব্দুল্লাহ বিন উমার এবং হযরতে সাইয়েদেনা হাসিম বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং তার তিন ভাতিজা হযরতে সাইয়েদেনা সালেম বিন আব্দুল্লাহ, হযরতে সাইয়েদেনা আব্দুল্লাহ বিন আব্দুল্লাহ ও হযরতে হামজা বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাকে কবরে নামান, আর তিনি জান্নাতুল বাকিতে অন্যান্য পবিত্র বিবিদের পাশেই সমাহিত হন। ইন্তিকালের সময় তার বয়স ছিল 60 বা 63 বছর। তো হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি উম্মুল মুমিনিন রয়েছেন, আমরা যারা মুমিন আমাদের মা রয়েছেন, তিনি অসাধারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতের পাশাপাশি ইলমে দ্বীন অর্জন করেছেন। আমাদের ইসলামী বোন যারা রয়েছে, অনুরোধ করব, আপনি যারাই এই অনুষ্ঠান দেখছেন, কোরআনের ইলিম আমাদের মাঝে আছে, হাদিসের ইলিম আমাদের মাঝে আছে, শরীয়তের বিধান সম্পর্কে আমরা জানি, আমরা অজ্ঞতা প্রদর্শন করি এরকম করা উচিত নয়। শরীয়তের জ্ঞান থাকা অত্যন্ত জরুরি, হোক পুরুষ বা মহিলা। কমপক্ষে আপনি আপনার সন্তানের লালন পালন শরীয় সম্মত কীভাবে করবেন, স্বামীর হক কী কী রয়েছে, এবং মহিলাদের যে বিশেষ মাসলা মাসাইল রয়েছে, এ সম্পর্কে জ্ঞান থাকা অত্যন্ত জরুরি। অনুরোধ করব, দাওয়াতে ইসলামী মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত থাকুন। ইসলামী বোনদের সাপ্তাহিক ইজতেমা হয়, সেখানে উপস্থিত হন ইনশাআল্লাহুল করিম। এর মাদানী পরিবেশের বরকতে ইলমে দ্বীন অর্জন করা আপনার জন্য সহজ হবে। যদি সম্ভব হয়, ইসলামী বোনদের অনলাইন ক্লাসের ব্যবস্থা রয়েছে, সেখানেও এডমিট হতে পারেন ইনশাআল্লাহুল করিম, ইলমে দিন অর্জন হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা যা শুনেছি তার উপর আমল করার, অন্যান্য ইসলামী ভাই ইসলামী বোনের কাছে পৌঁছানোর তৌফিক দান করুক। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।